সুনীল গঙ্গোপাধ্যায়, আপনার জন্ম হয়েছিল ফরিদপুরে, বাংলাদেশের ফরিদপুরের কাছাকাছি একটি গ্রামে 1934 সালে। সেই সময়কার স্মৃতি আপনার কি মনে পড়ে, বাংলাদেশের স্মৃতি কি মনে পড়ে?
ফরিদপুর থেকে মাদারীপুর, মাদারীপুর থেকেও আরও দূরে আমগাঁ বলে একটা গ্রাম, সেইখানে আমার জন্ম। বৃষ্টির দিনে গ্রামের মধ্যে কি হয়, জন্ম সময় একটা আতুর ঘর তৈরি হয় উঠানে ক্যাঁচার বেড়া টেড়া এইসব দিয়ে, সেইখানে আমার জন্ম। মানে আমি ছোটো বয়সেই, আমার যেহেতু বাবা কলকাতায় থাকতেন এবং কাজ করতেন, সেই জন্য আমরা কলকাতায় থাকতাম, আসতাম, আসা যাওয়া করে। বিশেষ করে যুদ্ধের সময় টানা এক বছর দেশের বাড়িতে ছিলাম, তখন আমার বয়স সাথে 11-12 বছর বয়স।
আপনার লেখালেখি শুরুটা হয়েছিল কোন বয়সে এবং কিভাবে?
লেখালেখি দিয়েই শুরু, প্রেমে পড়া, প্রেমে পড়ে সেই মেয়েকে মুগ্ধ করার চেষ্টা থেকে কবিতা লেখা। তারপরে কলেজে এসে দু একজন বন্ধু দেখলাম লেখে, তাহলে আমিও কেন লিখবো না, এরকম এই থেকেই শুরু।
আপনার অত্যন্ত উল্লেখযোগ্য লেখাগুলোর মধ্যে রয়েছে প্রথম আলো, রয়েছে পূর্ব পশ্চিম, রয়েছে সেই সময়ে, এবং আরও একটি বই যেটি আমাকে ভীষণভাবে আলোড়িত করেছিল, আত্মজীবনীমূলক বই, সেটি হচ্ছে ছবির দেশে কবিতার দেশে। যুক্তরাষ্ট্রে 60-এর দশকে আপনি এসেছিলেন এবং তার কিছু স্মৃতি উঠে এসছে এই বইটিতে, ছবির দেশে কবিতার দেশে।
শোনো, অ্যালেন গিন্সবার্গ কলকাতায় গিয়েছিলেন, হ্যাঁ, উনি বলতে গেলে উনি আমার সঙ্গী, হিচহাইক করতে 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 ইন্ডিয়ায় পৌঁছয়, তারপর কলকাতায় পৌঁছয়, সেখানে আমাদের সঙ্গে আলাপ হয়। আমরা দুরন্ত সময় কাটিয়েছি একসময়, গাঁজা খাওয়া, অমুক খাওয়া, অনেক অনেক কিছু হৈহুল্লোড় করার। তা অ্যালেন গিন্সবার্গ ফিরে আসে, আমি তো গরিবের ছেলে, আমার পক্ষে বিদেশে আসার সম্ভাবনা খুবই কম ছিল তখন, এখন আর খুব সহজ হয়ে গেছে, এখন নানা রকম গ্র্যান্ট স্কলারশিপ অনেক কিছু হয়েছে, তখন পাসপোর্ট পাওয়াই ছিল একটা বিরাট সমস্যা। তো যাই হোক, তখন আবার আইওয়া ইউনিভার্সিটি থেকে পল এঙ্গেল, তিনি ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রাম একটা প্রোগ্রাম করেছিলেন, সারা পৃথিবীর থেকে লেখক বেছে বেছে আনতেন, তরুণ লেখকদের। তা তিনিও তার পরের বছর কলকাতায় গিয়ে অনেক লেখকের সঙ্গে আলাপ পরিচয় করেন, তারপর কেন যেন উনি আমাকেই নির্বাচন করেন, কেন করেছিলেন সেটা আমি বলতে পারবো না। তা যাই হোক, উনি আমাকে নিয়ে এসেছিলেন এখানে। ওই সময় মার্গারিট বলে একটা মেয়ের সঙ্গে আমার খুব ভাব হয়, আমার সৌভাগ্য হচ্ছে এই যে মেয়েদের সঙ্গে ভাব হয়, তারা সবাই সাহিত্য ভালোবাসে। এই মার্গারিট মেয়েটি ফরাসি মেয়ে, কবিতা ছাড়া কিছুই বোঝে না, এমন একটা ব্যাপার। ওর কাছ থেকে আমি ফরাসি সাহিত্যের সম্বন্ধে অনেক কিছু জেনেছি, তারপর আমি ফ্রান্সেও গিয়েছিলাম ওর সঙ্গে ঘুরেছি, এইসব কথাই এই বইটাতে আছে।
আপনার কিছু কিছু লেখায় ঐতিহাসিক চরিত্র এসেছে, প্রথম আলোতে এসেছে রবীন্দ্রনাথ সেখানে একটি চরিত্র, তার ভাই জ্যোতিরিন্দ্রনাথ একটি চরিত্র, রবীন্দ্রনাথের বৌদি রয়েছেন সেখানে, রয়েছেন স্বামী বিবেকানন্দ। আপনার আরেকটি লেখা সেই সময়ে, সেখানে রয়েছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কথা রয়েছে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা এসেছে, মাইকেল মধুসূদনের কথা এসেছে।
যেখানে যেখানে ঐতিহাসিক কথা বলেছি সেগুলো একদম সত্যি এবং নিখুঁত ইতিহাস আছে, তার মধ্যে কোনো ভুল নেই। তার মধ্যে মধ্যে আমি কতগুলো কাল্পনিক চরিত্র ঢুকিয়ে দিয়েছি, শুধু ইতিহাস লিখলে প্রবন্ধের বই হয়ে যাবে, আর ইতিহাসের মধ্যে কল্পনা ঢোকানো যায় না, সুতরাং কিছু কাল্পনিক চরিত্র আছে, সেই চরিত্রগুলো নিয়ে গল্পটা এগিয়ে গেছে। কাজেই ইতিহাসটা সঠিক এবং কাল্পনিক চরিত্রও অনেক, এটাও ঠিক।
বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অবস্থানকে আপনি কি দৃষ্টিতে দেখেন?
দেখো, আমরা ছিলাম একসময় অল্প বয়সে রবীন্দ্র বিরোধী বলে কুখ্যাত। আমি অনেক, আমার কবিতার মধ্যে রবীন্দ্রনাথ সম্বন্ধে বেশ খারাপ মন্তব্য আছে, তার কারণ কি, এটা ঠিক রবীন্দ্রনাথ বিরুদ্ধে না, এটা হচ্ছে রবীন্দ্র ব্যবসায়ী, যারা রবীন্দ্রনাথকে গুরু ঠাকুর বলে মাথায় করে নাচে, তাদের বিরুদ্ধে। বা কেউ কেউ বলতো রবীন্দ্রনাথ যা লিখেছেন এমন আর হয় না, তখন আমি বলছি সাহিত্য থেমে থাকবে না, এগোতে হবে, এইসব বলতাম টলতাম খুব উগ্র ভাষায়, তার জন্য নিন্দা অনেক পেয়েছি। কিন্তু তারপরে যখন আমি, আর বয়স হয়ে গেল, আমি কিন্তু রবীন্দ্রনাথ বরাবরই পড়েছি এবং বিশেষ করে তার গান আমি বরাবরই মুগ্ধ। আমাদের বয়স হয়ে যাওয়ার পর এখন আর রবীন্দ্র বিরোধিতার কোনো প্রশ্ন নেই, কারণ ইতিমধ্যেই একটা আলাদা সাহিত্য রীতি তৈরি হয়ে গেছে। এখন আর রবীন্দ্রনাথের ভাষায় কেউ কবিতা লেখে না, তখন লেখা হতো আমরা যখন শুরু করেছি। তো এই জিনিসটা আমরা অনেকে মিলে করেছি, করার ফলে নতুন একটা সাহিত্য রীতি তৈরি হয়ে গেছে। এখন আর রবীন্দ্র বিরোধিতার কোনো প্রশ্ন নেই, এখন মানে মুক্ত অবস্থায় বিচার করা যায়।
আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি এবং এই বই থেকে আপনার লেখা একটি কবিতার অংশ বিশেষ শুনতে চাই আপনারই কণ্ঠে।
যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব, বিষণ্ন আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এই আমারই সাড়ে তিন হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব।
সুনীল গঙ্গোপাধ্যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
খুব ভালো লাগলো, ভালো থেকো, সাবধানে থেকো।